امام اہل سنت رضا مجدد دین و ملت رضا پروانہ شمع رسالت رضا پروانہ شمع رسالت رضا
مدنی چینل درشک شروتا الحمدللہ আবার উপস্থিত হয়েছি আলা হযরত রহমাতুল্লাহি তাআলার জীবন ও কর্ম অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, বিগত প্রোগ্রামের মতো আজকে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনব অনুষ্ঠানে আলা হযরত রহমাতুল্লাহি তাআলার উরুস মোবারককে কেন্দ্র করে অনুষ্ঠান আলা হযরতের মানকাবাতও শুনব আমরা। যদি সম্ভব হয় আলা হযরতের লেখা কালামও শোনানোর চেষ্টা করব আপনাদেরকে। এর পাশাপাশি চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। আর এই অনুষ্ঠানে আপনাদের কল এসএমএসগুলো আমরা অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দর্শক, সাইয়েদে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই কেমন একজন মহান সত্তা, কেমন একজন মহান ব্যক্তি। প্রতি বছরই এই দিনে আমরা আলা হযরত রহমাতুল্লাহি তাআলার জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। আর এবছর ইনশাআল্লাহ তাবারক তাআলা সেম আলা হযরতের বিভিন্ন দিক নিয়ে জীবনের আমরা আলোচনা করার, কথা বলার চেষ্টা করব। সাইয়েদে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই ওই মহান সত্তা, গতকাল যার ইলমের ব্যাপারে আমরা আলোচনা করেছি, যার জ্ঞানের ব্যাপারে আমরা আলোচনা করেছি, যেমন তার জ্ঞান ছিল তেমনি তিনি আমলও করেছেন। এর পূর্বেও আলা হযরত রহমাতুল্লাহি তাআলার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা, আজকে যে বিষয় আমরা নিয়েছি খুবই চমৎকার একটি বিষয় এবং প্রত্যেকটা মানুষকে আজকের এই বিষয় সম্পর্কে কিছু না কিছু ধারণা রাখা দরকার। সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই কতটা উপকার আমাদেরকে করে গেছেন বা আমাদের জন্য কি কি কাজ আলা হযরত রহমাতুল্লাহি তাআলার সেই সংক্ষিপ্ত বয়সে তিনি করে গেছেন। যখনই পৃথিবীর জমিনে কোরআনকে অবমাননাকারী নাড়াচাড়া দিয়ে উঠল, অর্থাৎ কোরআন বিদ্বেষ পোষণকারী যারা, কোরআনের ব্যাপারে যারা বিদ্বেষ পোষণ করে, তারা যখন উল্টা সিধা কথা মানুষকে জানাতে লাগলো, বলতে লাগলো, লিখতে লাগলো, সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই তার জমানার মুজাদ্দিদ হয়ে পৃথিবীতে আসলেন, অর্থাৎ তার জমানার মুজাদ্দিদ ছিলেন তিনি। এবং ওই সকল ব্যক্তিদেরকে, অর্থাৎ বিদ্বেষের যুগেও আলা হযরত রহমাতুল্লাহি তাআলার কোরআনকে কীভাবে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, আলা হযরত লিখে গেছেন। ওই জমানাতে যখন মানুষ, অর্থাৎ গোস্তাকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করা শুরু করলো, সাইয়েদে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই সেই বিদ্বেষ পোষণকারীদের জমানাতে আলা হযরত এমনভাবে কালাম লিখেছেন, কালাম শুনে শুনে মানুষ আশেক হয়ে গেছে, এমনভাবে কোরআনের তর্জমা করেছেন, কোরআন পরে মানুষ ইমানের সৌন্দর্য খুঁজে পেয়েছেন। আজকে যে আলোচনার বিষয় রেখেছি, বিদ্বেষের যুগে ভালোবাসার বার্তা, অর্থাৎ সাইয়েদি আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই যেই যুগে তাশরিফ এনেছেন, ওই যুগে বিদ্বেষের যুগে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই ভালোবাসার বার্তা মানুষের কাছে কিভাবে পৌঁছে দিয়েছেন, কিভাবে তার লেখনির মাধ্যমে, কালামের মাধ্যমে, ওয়াজ নসিহাতের মাধ্যমে মানুষের কাছে সেই বিদ্বেষের জমানাতেও ভালোবাসার বার্তা পৌঁছে গিয়েছিল। আজ আমরা ইনশাআল্লাহ তাবারক তাআলা এই টপিক নিয়ে, এই বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করব, জানবো, শুনবো, শিখবো আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই কেমন কেমন কাজ করে গিয়েছেন আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য। আল্লাহ ইনশাআল্লাহ তাবারক তাআলা অনেক কিছু জানার শিখার রয়েছে। আলোচনায় যাওয়ার পূর্বেই জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি কালাম শুনি অনুষ্ঠানের শুরুতে, এরপর আজকের বিষয় নিয়ে কথা বলবো দর্শক ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নবীনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। সর চিন্তা পৃথিবীর, সর চিন্তা পৃথিবীর, সর চিন্তা পৃথিবীর, মোদি মদিনায় চল সবে, মদিনায় চল সবে, মনের আশা পূরণ হবে, আশিক মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর তারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চল সবে, পূরণ হবে আশিক মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর তারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর, বলো ছাড়ো চিন্তা পৃথিবীর, রহমতে দিবানা, প্রিয় নবীর দিবানা, ঘর থেকে বেরোলে ছাড়ো চিন্তা পৃথিবীর, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে বলে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে বলে, প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে বলে, যখন হবে তোমার দিদার তখনই দি হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দি হবে আমার, আমার স্বপনে আসো না আকাশ স্বপনে আসো না মদনী মদিনে বলে, ছাড়ো চিন্তা পৃথিবীর, বলো ছাড়ো চিন্তা পৃথিবীর, মা আমি সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, হ্যাঁ মিলাদ মোরা পালন করি, দুশ্মনেরা যায় যে জলে নবীরা গমন মরহাবা, নবীরা গমন মরহাবা, রাসূলেরা গমন মরহাবা, মাকিরা গমন মরহাবা, মদনীরা গমন মরহাবা, নূরেরা গমন মরহাবা, হুজুরেরা গমন মরহাবা, মাকিরা গমন মরহাবা, মদনীরা গমন মরহাবা, আরবীরা গমন মরহাবা, ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, সারা বিশ্বের একটি জায়গা দেরি মতো, জেঠায়ামা দেরি মতো, অচল টাকা যায় যে চলে, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনার করি ধুন বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনে পেরেশানি মদিনারি ধুন বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনে পেরেশানি মদিনা শহরে কেন এত নুরানি মদিনা শহরে কেন এত নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা ছাড় চিন্তা বিতে বে বলো ছাড় চিন্তা বিতে বে
চমৎকার এক কালাম আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত, ছাড়ো চিন্তা পৃথিবীর। আল্লাহ তাবারক ও তাআলা আমাদের অন্তর যেন এই পৃথিবীর ভালোবাসা মহাব্বতে যেন অন্তর না লাগে, আমরা যেন মদিনার প্রতি ভালোবাসা আমাদের তৈরি করতে পারি। নাঈম ভাই আমাদের সাথে আছেন, আজকের বিষয় যে আমরা নিয়েছি নাঈম ভাই থেকে আলোচনা শুনবো আমরা, বিদ্বেষের যুগে ভালোবাসার বার্তা কীভাবে আলা হজরত ছড়িয়েছেন, কীভাবে আলা হজরত দিয়েছেন সেই বিদ্বেষের যুগে ভালোবাসার বার্তা আমরা কিছু কথা কিছু আলোচনা নাঈম ভাই থেকে শুনবো। জি নাঈম ভাই, আজকের বিষয় নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া ও মেহরবানি, আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম মোহাম্মদ রেজা খান রহমতুল্লাহ পুরা জিন্দগিটা আল্লাহ পাকের ভয় এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কাটিয়েছেন। যদি দেখেন বিদ্বেষ যখন ছড়ানো হয়, বিদ্বেষ সবাই সইতে পারে না। মুসিবত যখন চারিদিকে ফেতনা ফেসাদ শুরু হয়ে যায়, সে ফেতনার লোডটা মানুষ নিতে পারে না। একটা মানুষ কখন ফেতনার মধ্যে পড়ে যায়, সমস্যার সম্মুখীন হয়, যখন সত্যের আওয়াজ তুলে, সত্যের আওয়াজকে ভুলুন্দ করার জন্য হকের উপর প্রতিষ্ঠিত থেকে হককে প্রতিষ্ঠিত করতে যায়, তখন চারিদিকে মানুষ তার পিছিয়ে লেগে যায়। আলা হজরত ইমাম আহলে সুন্নাত ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ ছিলেন,
অবশ্যই
ব্যক্তি হিসেবে ভালো, আলিম হিসেবে ভালো, লেখক হিসেবে ভালো, গবেষক হিসেবে ভালো, পীর হিসেবে ভালো, এমনকি ইনার প্রতিটা আচরণের দিক দিয়ে তিনি সেরা ছিলেন এবং পুরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রসুলে ভরপুর ছিলেন এবং হুব্বে ইলাহি, আল্লাহ পাকের ভয় ইনার অন্তরের মধ্যে ছিল। এই যে আলা হজরত ইমাম আহলে সুন্নাত যখন কাজ করা শুরু করলেন, উনি কোন টপিকের উপর কাজ করলেন, দেখছেন চারিদিকে পরিস্থিতিটা তখন ফেতনা ফাসাদ ছড়া গেছে, আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করা,
জি
আল্লাহ তাআলার নবী যে শেষ নবী সে বিষয়ে অনেকে কটূক্তি করা শুরু করছে,
জি
আবার আরেকদিকে কিছু মুসলমান দাবিদার যারা রসুলের উম্মত দাবি করে কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেরকম প্রেম ভালোবাসা ভক্তি ইশক রাখার দরকার সেটা তো রাখছেই না, নামে মুসলমান আছে কিন্তু বিদ্বেষ চড়াচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে শব্দ চয়ন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় না সেটা ইউজ করছে, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান না সেটাই বর্ণনা করছে, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আসমত রয়েছে সেটাকে লুকানোর চেষ্টা করছে। এখানে তাদের ভিতরে কী চক্র কী কাজ করতেছে তারাই ভালো জানে, কিন্তু আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি কলম ধরেছেন, লেখনী শুরু করেছেন, বক্তব্য শুরু করেছেন, মুহাব্বতের রসুলের বহি প্রকাশ ঘটিয়েছেন, অর্থাৎ হিকমত কৌশল অবলম্বন করে তিনি এমন একটা জাতিকে উপহার দিয়েছেন, আমি কোন পন্থা অবলম্বন করলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেরকম হুসনে আখলাকের মাধ্যমে যত ধরনের ইসলামের দুশ্মন ছিল, যত ইসলামের দুশ্মনরা যেভাবে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছিল, হয়তো এই যুগে এসে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ক্ষতি করতেছে, আর ইসলামের ক্ষতি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আসমত আল্লাহ তাআলা বুলন্দ করেছে, রাসূলের শান মান ছোট করার কারো ক্ষমতা নাই, কিন্তু কটুক্তি তো করছে। তা আলা হযরত কাউকে তীর নিক্ষেপ করে নয়, কাউকে অশালীন ভাষায় গালিগালাজ করে নয়, কাউকে সোশ্যাল মিডিয়া ট্রল যেরকম শুরু হয় বিভিন্ন জায়গায় ট্রল করার মাধ্যমে নয়, আলা হযরত হিকমত কৌশলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে
আল্লাহ
এখন বিদ্বেষ ছড়াচ্ছে। তো আমার প্রয়োজন আল্লাহ পাকের বাণী পৌঁছে দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ছড়িয়ে দেওয়া। তা আমার কি করা লাগবে? আলা হযরত নে কোরআনে পাকের সামনে রাখলেন, কোরআনে পাকের আল্লাহ পাক কি তার কোরআনে পাকের মধ্যে তার হাবিবের ব্যাপারে ইরশাদ করেছেন, তো তিনি প্রতিটা জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআনে পাকের যে নসিহত, কোরআনে পাকের যে বাণী এবং যে উদ্দেশ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটার পূর্ণাঙ্গ যে রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বাস্তবিক প্র্যাকটিক্যাল আলা হযরত করে দেখিয়েছেন,
মানুষের সামনে সেটা তুলে ধরেছেন,
তুলে ধরেছেন।
মানুষের অন্তরে বিদ্বেষ ঢুকাচ্ছে যারা, ওই বিদ্বেষ নয়, ইশকে রাসূল যেন মানুষের অন্তরে পৌঁছে যায়। তেমনি ভাবে কোরআনে পাকের তর্জমা, আর তর্জমা পড়লেই পৃথিবীতে অসংখ্য তর্জমার কিতাব, আমরা গতকালকেও কিছু আলোচনা করেছি, অসংখ্য মানুষ কোরআনে পাকের তর্জমা করেছেন, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই যে তর্জমা করেছেন সেই তর্জমার মধ্যে রয়েছে ঈমান। সেই তর্জমার কিতাবের নাম কি রয়েছে? ঈমান সংযুক্ত রয়েছে। তো এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার যে আয়াতে কারিমা তার তর্জমা করা হয়েছে, অসংখ্য মানুষ তর্জমা করেছেন, কিন্তু আলা হযরতের তর্জমা পড়লে ঈমান তাজা হয়ে ওঠে। আলা হযরত যখন দেখলেন যে কোরআন বিদ্বেষীরা পৃথিবীর জমিনে কোরআনের ভালোবাসা নয়, কোরআনের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে, তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই এমনভাবে তর্জমা করলেন মানুষের অন্তরে কোরআন পড়ে কোরআনের প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় আর ইশকে রসুল তৈরি হচ্ছে। জি নাইম ভাই,
বলা হচ্ছে যে তৎকালীন সময় কী ঘটছিল।
জি,
প্রথমত এমন ফেতনার যুগ, এটা পুরা চারিদিকে এমন ফেতনা ছড়িয়েছিল, প্রথমত যারা ইংরেজ এদের একটা দাপুরগিরি, তখন তৎকালীন মুসলমানদের উপর তাদের দাদাগিরি, এরপর হচ্ছে বাতিল ফেরকার যে চাঙ্গা হয়ে উঠছিল এবং মুসলমানদের মাঝে যে হতাশা, তখন আলা হযরতের দরকার ছিল। আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীতে এমন একজন মহান ব্যক্তিকে জমিনের মধ্যে প্রেরণ করে যে শুধু সংস্কার করার মাধ্যমে আল্লাহ তাআলার বাণীকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আদর্শকে পুরো পৃথিবীর মানুষকে সামনে প্রেজেন্ট করে। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাই শুধুমাত্র বক্তব্য দিয়ে কাউকে কটুক্ত করে হেয় করা এমন না, আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছেন, আমার রাসূলের আদর্শ কি ছিল, কিতাব কি বলে, মুহাদ্দিসিনগণ আগে কি বলেছেন, মাযহাবের ইমামগণ কি বলেছেন, সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল, তাবি বুজুর্গদের আদর্শ কি ছিল, পুরো জিনিসটা সামনে প্রেজেন্ট করে মানুষকে মুক্তামণি ছড়িয়েছে।
সুবহানাল্লাহ,
আলা হযরতের পুরো জিন্দেগি ছিল ইশকের রাসূল। ইনার জিন্দেগি বলা হচ্ছে, আমি তো আমার রসুলকে মোহাব্বত করি, তো কী করা লাগবে, তিনি হাদিয়াকে বকশিস লেখা শুরু করলেন। হাদিয়াকে বকশিস তার নাতগুলো হচ্ছে, তিনি যে আশিকের রসুল, নবীর প্রেম সেটা তিনি বহি প্রকাশ করিয়েছেন। কারণ একটা জিনিস খেয়াল করেন, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করছে, এখন বেয়াদবির জবাব কী হবে? এখন তাকে যদি গালিগালাজ করা হয়, তুই আমার নবীর সামনে কেন বেয়াদবি করলি, এটা তো উত্তর হতে পারে না। উত্তর হতে হবে যুক্তিসঙ্গত কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে। কারণ যে ফেতনা ছড়ায়, যে বিদ্বেষ ছড়ায়, নিশ্চয়ই তার পিছে মানুষ রয়েছে, নিশ্চয়ই তার ফলোয়ার রয়েছে।
তাকে গালাগালি করা বা তার বিরুদ্ধে রোডে নামা, এতে ফায়দা কতটুকু আছে?
যেমন শয়তানের অনুসারী রয়েছে, শয়তানের অনুসারী থাকবে,
থাকবেই।
এখন আলা হযরতের চিন্তাধারা তাকে কটাক্ত করে নিজের মান নিচু করা নয়। আলা হযরতের টার্গেট ছিল, আলা হযরতের ক্ষতি হতে পারে, আলা হযরতের জান কুরবান হতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের অবমাননা আমি বরদাস্ত করব না। আচ্ছা, আমি তো বরদাস্ত করলাম না, কিন্তু সাধারণ জনগণ,
পরবর্তী প্রজন্মের কি হবে? রাসূল
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ যারা উম্মত রয়েছে, এই উম্মতগণ এবং পরবর্তী প্রজন্ম, তাদেরকে কিভাবে এই ধরনের বিয়াদব থেকে বাঁচানো যায়, রাসূলের যারা বিয়াদব রয়েছে, যারা মুস্তাক রয়েছে, তাদেরকে কিভাবে আমি তাদেরকে রক্ষা করব, তাদের ঈমানের সেফটি কিভাবে করব, তিনি লিখনই শুরু করেন হায়দাকে বখশিস। আলহামদুলিল্লাহ তার নাতগুলার মধ্যে ঈমান উদ্দীপকের যে মহব্বত, ইশকের রাসূলের যে বিষয় রয়েছে সেটা পুরো পৃথিবীর মধ্যে জাগরণ করেছেন। তিনি কি লিখেছেন, সবসে আলা ওয়ালা
হামারা নবী,
সুবহানাল্লাহ, আপনি মওলা কা প্যারা
হামারা নবী।
খণ্ডন গুলো ছিল যুক্তিসঙ্গত, তো সেজন্য বলছে আলা হযরতের এক একটা কালামের মধ্যে, এক একটা জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমতকে ভুলন্দ করার মাধ্যমে পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে আমার রাসূলকে কেমন ভালোবাসতে হবে,
মানুষ নাই ভাই, মানুষ বিদ্বেষের ফাঁদে পড়ে যায়, মানুষ যখন দেখে যেন একটা বিদ্বেষ ছড়িয়েছে বা বিদ্বেষ মনে করে তার ফাঁদে পড়ে না, মনে করে ভালোটাই মনে হয় এটা,
তখন ব্যক্তি আক্রমণে চলে যায়,
ব্যক্তি আক্রমণে চলে যায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা নীরব ভাবে জবাব দিয়েছেন, কোন ব্যক্তি বলছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো একটা ব্যাপার নিয়ে সে বিদ্বেষ পোষণ করে এবং সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সেটা নিয়ে কিতাব লিখছেন, সেটা নিয়ে ফতোয়া দিয়েছেন, সেটা নিয়ে কালাম লিখছেন, শের লিখছেন, যাই করছেন। বর্তমান সময়ে যদি দেখি আমরা সেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার পদ্ধতি আমার কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ধরে রেখেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যেই পদ্ধতিতে মানুষকে জবাব দিতেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যেই পন্থা অবলম্বন করতেন, কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়াও সেই পন্থা অবলম্বন কিভাবে করছেন। কোনো এক ব্যক্তি বদবাক দুশ্মনে রসুল, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বললেন এখন আর বসে থাকার সময় নাই, আমাদেরকে এখন কাজ করতে হবে। ফয়জানে ইশকে রসুল নামে মসজিদ নাইম ভাই, ফয়জানে ইশকে রসুল নামে মসজিদ বানাতে হবে, পুরো পৃথিবীতে হাজার হাজার মসজিদ নির্মাণ করা শুরু হয়ে গেছে, যেখানে যেই সময় যেই দিনকালে মানুষ বেয়াদবরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করছে, আমার আমিরুল সুন্নাত নীরব জবাব দিচ্ছেন, ফয়জানে ইশকে রসুল মসজিদ তৈরি করা শুরু করে দিয়েছেন। যখন কোনো বেয়াদব কোরআনের সম্মান নষ্ট করতে চায়, কোরআনের কোরআনকে অবমাননা করছে, কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ঘোষণা করলেন বেয়াদবের উত্তর কিভাবে দিতে হবে, কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত ঘোষণা করলেন কোরআনে পাকের তেলাওয়াত বাড়িয়ে দাও, কে কতবার কোরআনে পাকের খতম করতে পারো, একদিনে কে কত মঞ্জিল পাঠ করতে পারো, তেলাওয়াত করতে পারো, এভাবে করে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া কোরআনের খিদমতকে এমনভাবে সারা জাগিয়েছেন মানুষ পৃথিবীর জমিনে দেখে দেখেছে যে একদিকে বিদ্বেষ পোষণকারীরা কি করছে, আর একদিকে আশিকরা সেই কাজটাকে কতভাবে আপডেট করছে, উন্নত করছে এবং সেটা নিয়ে চলারও চেষ্টা করছে।
জিন্দাবাদ তারা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তারা আমার জিন্দাবাদ, হে আমির আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, হে আমির আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়া, তোমার তরে সারা দুনিয়া দিনের প্রচার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো, তুমি থাকো পজলিত, তুমি থাকো পজলিত আর নিরাপদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, মদিনা দিল রোশনি তোমার, মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তাহারা আমার জিন্দাবাদ।
আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই মূল জিনিসটা ছিল মানুষের মাঝে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেম ভালোবাসা উজ্জীবিত করার জন্য, কারণ তিনি তার খুতবার মধ্যে লিখেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতাহ, যার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত নাই তার ঈমান অসম্পূর্ণ। তো আলা হজরত ইমাম আহলে সুন্নাত এত বেশি সুন্দরভাবে তিনি সব কিছুর যারা বিদ্বেষ পোষণ করেছিল তাদের মোকাবেলা এভাবে করেছেন, সূরা নাহলের 125 নং আয়াতের উপর তিনি আমল করতেন। কিভাবে?
সুবহানাল্লাহ।
সূরা নাহলের 125 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিদ্বেষ দিয়ে কাউকে কাছে আনা যায় না,
যায় না,
বিদ্বেষ দিয়ে কাউকে কাছে আনা যায় না। তা আলা হজরত ইমাম আহলে সুন্নাত বিদ্বেষ এর মাধ্যমে, কেউ বিদ্বেষ ছড়িয়েছে তার উপর বিদ্বেষ করে নয়, তিনি সূরা নাহলের 125 নম্বর আয়াতের উপর আমল করেছেন, বলেছে তিনি বাতিলের বিরুদ্ধে কলম ধরেছেন। কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে, সাধারণ জনগণ, এই সাধারণ জনগণকে তিনি কখনো ছোট করেন, কারণ যে করানো সে করাচ্ছে, সাধারণ মানুষ অবুজ কথা না বুঝে সেদিকে
চলে যাচ্ছে,
ডাইভার্ট হচ্ছে, তিনি সাধারণ মানুষকে ছোট করে নাই, যারা করতেছে বেভাবে বেয়াদবি করতেছে তার যা তাদের বিরুদ্ধে আচরণের উপর কুরআন ও সুন্নাহর আলোকে ইসমা কিয়াসের মাধ্যমে ফুকাহে কেরামের যে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, সেগুলো সামনে রেখে তিনি কলম ধরে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হক কোনটা বাতিল। এরপর শুধু এর মধ্যে নয়, তিনি হাজারো কিতাব লিখেছেন, এর মধ্যে এমনও কিছু কিতাব লিখেছেন যেগুলোর মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো,
রাইট,
জাহান্নাম থেকে বাঁচানো। কারণ যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বিদ্বেষ ছড়ানো হবে, কটুক্তি করা হবে, মানহানি করার জন্য এরকম শব্দ চয়ন করা হবে, সেখানে আলা হযরত ইমাম আহলে সুন্নাত কী করেছেন, আলা হযরত ইমাম আহলে সুন্নাত হিকমতের সাথে সুকৌশলে সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদের জন্য পুস্তিকা লিখেছেন। কারণ মানুষ দলিল সবাই পছন্দ করে, যদি দলিলটা যদি অ্যাকসেপ্টেবল হয়, সাধারণ মানুষ নয় পৃথিবীর বড় বড় আলিম স্কলার সবাই মানতে রাজি হবে, এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই, তখন যারা বিরুদ্ধে আচরণ করবে তারা অটোমেটিকলি ভাবে তারা তাদের জায়গা থেকে স্টপ হয়ে যাবে।
আল্লাহ হযরতের জীবনীতে আমরা দেখি নাঈম ভাই যে বিদ্বেষের জমানায় বিদ্বেষের যুগে ভালোবাসার বার্তা তিনি কিভাবে দিয়েছেন, অসংখ্য মানুষ যে কোনো একটা প্রবলেম নিয়ে একটা অসুবিধা নিয়ে একটা বোর্ড তৈরি হলো, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা একদিকে কথা বলছেন তারা অপর দিকে, আল্লাহ হযরত যেটা বলছেন তার উল্টা দিকে তারা কথা বলছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এটাই হবে। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা বলছেন কোরআন ও সুন্নাত মোতাবেক, শরীয়তের বিধান মোতাবেক এটা হবে না, আমি যেটা বলছি সেটা হবে। ওই সকল মানুষরা মনে মনে ভাবতে লাগলো যে আমরা সব ওলামা ইকরাম একদিকে আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আর একদিকে। সবাই মিলে, সবাই তো আসার সাহস পায়নি, তাদের মধ্য থেকে যারা বয়স্ক বৃদ্ধ যারা, তারা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কাছে আসলেন। এসে বলেন, ইয়া সাইয়েদি, পুরো আলিম সমাজ একদিকে একটা সাপোর্টে গেছে বা তারা একদিকে কথা বলছে, একটা সাইড তারা নিয়েছে, কিন্তু আপনি বলছেন এটা হবে না ওটা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই বললেন, যদি আজ আমি তোমরা যেটা করছো সেটাকে হাঁ বলি, ভবিষ্যতে সেটা নিতে 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 মানুষ এমন পর্যায়ে নিয়ে যাবে শিরিক ও কুফুরের দিকে চলে যাবে, আর শরিয়াতের বিধান তোমরা নষ্ট করছো। তখন আল্লাহ হযরত বললেন যে তোমরা সময়ের জন্য এই আলিম সমাজ যে ভুল করছে সেই ভুল থেকে যেন লজ্জা না পায় এটার জন্য তোমরা এই এই পদ্ধতিটা নিচ্ছ বা এই সিস্টেমটা চালু করতে চাও, কিন্তু শোনো আমি যেটা দিচ্ছি আজকে হয়তোবা তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু আজ না হয় তো কাল এটা ঠিক হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে না শিরিক আর কুফুরের দিকে তারা অগ্রসর হতে পারবে। সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই তাদেরকে বুঝিয়ে দিলেন যে আমি যেটা করছি এই বিদ্বেষের যুগেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই ওই সকল মানুষদেরকে বুঝালেন, দেখালেন, শিখালেন কোরআন ও হাদিস শরীয়তের বিধান কি রয়েছে, তখন তারা মানতে বাধ্য হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই বিদ্বেষের যুগেও ভালোবাসার বার্তা এভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আলে রসুলকে কীভাবে ভালোবাসতে হবে, ওলামা ইকরামকে কীভাবে ভালোবাসতে হবে, পীর মাশায়েখকে কীভাবে ভালোবাসতে হবে, মদিনাকে কীভাবে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলকে কীভাবে ভালোবাসতে হবে, খানায় কাবাকে কীভাবে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশীকে কেমন ভালোবাসতে হবে, আপন আত্মীয়দেরকে কীভাবে ভালোবাসা পোষণ করতে হবে, তাদের প্রতি ভালোবাসা কেমন রাখতে হবে, মা বাবার প্রতি ভালোবাসা কেমন রাখতে হবে, আল্লাহ হযরত এ ব্যাপারেও কলম উঠিয়েছেন, এ ব্যাপারেও কিতাব লিখেছেন মা বাবা, এবং দোয়ার ব্যাপারে প্রত্যেকটা টপিকের উপরে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই কলম ধরেছেন এবং লিখেছেন। সেই বিদ্বেষের যুগেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই খুবই চমৎকারভাবে, খুবই সুন্দরভাবে এবং শরিয়াত সম্মতভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই মানুষের অন্তরে ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছেন। সেটা যারই ভালোবাসা হোক, কোরআনের হোক, হাদিসের হোক, ইশকে রসুলের হোক, মদিনার হোক, আমার নবীর হোক, মক্কার হোক, মদিনার হোক, আল্লাহ তালার হোক, বান্দার হোক, পারাপ্রতিবেশীর হোক, সৃষ্টিকুলের হোক, যারই হোক না কেন, যার ব্যাপারে প্রয়োজন মনে করেছেন আলা হযরত যে এখন এটাই প্রয়োজন, এইটার বিষয়, এই বিষয়টা এখন কলম ধরতে হবে, সাধারণ মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছতে হবে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তখনই ওই টপিক নিয়ে লেখা শুরু করেছেন। কোনো টপিকের উপর একটা কিতাব হয়েছে, কোনো টপিকের উপর দুইটি কিতাব, কোনোটার উপর পাঁচটি, কোনোটার উপর দশটি, আবার কোনোটার উপরে 30টি কিতাবও আলা হযরত লিখেছেন। এভাবে করে আলা হযরত সেই বিদ্বেষের যুগে ভালোবাসার বার্তা নীরবে মানুষের অন্তরে পৌঁছে দিয়েছেন। তাই তো আজও আমরা প্রায় 105-107 বছর পরে এসেও আলা হযরত বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, 105-107 বছর হয়েছে, এই সময়ে এসে আমরা আলা হযরতের তাজকিরা, আলা হযরতের চর্চা, আলা হযরতের ভালোবাসা, আলা হযরতের উরুস পালন করা এখনও করছে মানুষ। কেন করছে? এই জন্য করছে যে আলা হযরত আমাদের জন্য করে গেছেন, আলা হযরত আমাদের জন্য রেখে গেছেন, আলা হযরত আমাদেরকে দিয়ে গেছেন, আলা হযরত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে গেছেন, এই জন্য আমরা তাদেরকে স্মরণ করছি। দর্শকের কিছু কল রয়েছে, কয়েকটি কল নেওয়া দরকার এবং শুনবো আপনার থেকে আল্লাহ ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। জি, দর্শকের কলগুলো যদি আমাদেরকে শোনাতেন।
জান্নাত বরিশাল জেলা, আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমি মাদানী চ্যানেল ভালোবাসি, আমি এখনো দেখি। আমি একটা গজল শুনতে চাই, মাটির ঘর মাটির বাড়ি, এটা আমি শুনতে চাই।
মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল দেন।
কুমিল্লা জেলা থেকে হাফেজ মাহবুব, দাওয়াত ইসলামকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে দাওয়াত ইসলামের সৌবত পেয়ে, দাওয়াত ইসলামের মাধ্যমে আমি জেনারেল লাইন থেকে ইন্টারমিডিয়েট শেষ করে তারপরে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনে হাফেজ হয়েছি। সেই জন্য আমি দাওয়াত ইসলামকে কৃতজ্ঞতা জানাচ্ছি, দাওয়াত ইসলামের সঙ্গে আছি, দোয়ার দরখাস্ত।
সুবাহানাল্লাহ, সুবাহানাল্লাহ, এমন নজির খুব কমই দেখা যায় যে ইন্টার পড়ুয়া একটা ছাত্র সে তার স্কুল কলেজ লাইফকে ট্রান্সফার করে, চেঞ্জ করে, পরিবর্তন করে হেফজখানায় ভর্তি হওয়া এবং হাফেজ হওয়া, এটা তো যেমন তেমন ব্যাপার না। আজ মিডিয়াতে মানুষ এমন পরিবর্তনের কথা শুনছে, আর আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার সেই প্রচেষ্টা যেন মানুষ নেককার হয়ে যায়, প্রত্যেক ব্যক্তি যেন নিজের উদ্দেশ্যটা বুঝতে পারে, আল্লাহ পাক আমাদেরকে মিলেমিশে দাওয়াত ইসলামের খেদমত কাজগুলো করার তৌফিক দিক। পরবর্তী কল দেন।
আমার নাম আবু সাইদ ইসলাম। আমি একটি কালাম শুনতে চাই, প্রিয় নবীর কুকিলামি।
প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান, শোনাবো আপনাকে ওই কালামটি, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল
মোহাম্মদ ইজাজুল। আপনাদের অনুষ্ঠান আমরা প্রতিদিনই দেখি, অনেক ভালো চ্যানেল, মাজানি চ্যানেল, আমার পরিবারের সবাই দেখে এই অনুষ্ঠান গুলো। এখন আমরা দেখি আমরা অনেক উমরাহ থেকে বাচ্চা থাকতে চেষ্টা করতেছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাজানি চ্যানেল দেখতে পারি।
আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করি সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, অনুষ্ঠান গুলো দেখবেন, আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কালাম কিন্তু দুইটা, সোনার মদিনা প্রাণের মদিনা। জুনায়েদ ভাই যেটা বুঝতে পেরেছেন ওইটাই শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম আবরার, আমি বগুড়া থেকে বলছি, মাদ্রাসার ক্লাস অন, আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে পড়ালেখা ভালো করে করতে পারি।
ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক। ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে কল করেছেন এবং তার কোচি কণ্ঠে আমাদেরকে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে হাফিজে কোরআন, আলিমে দিন, মুবাল্লিগে ইসলাম বানিয়ে দিক, মা বাবার চোখের শীতলতা বানিয়ে দিক, আপনার মাধ্যমে যেন মা বাবা পৃথিবীতে এবং আখেরাতে শান্তি লাভ করতে পারে। দর্শক, আপনাদের কলগুলো শুনলাম আমরা, আপনাদেরকে কালাম ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ অনুরোধের কালামগুলো শোনাবো। জুনেদ ভাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই দ্বিতীয় যে কালামটা বের হয়েছে এটার আরেকটা নাম যদি দর্শককে শিখিয়ে দিতেন ভালো হতো। এখন দর্শক অনেক সময় বলে তো সোনার মদিনা প্রাণের মদিনা, এখন আমরা যেটা বুঝতে পারি আমরা একটা শুনিয়ে দিই যে কোনো একটা নাম, কেননা কালামের শুরুর পংক্তিটা কিন্তু একই। আগে যেটা পড়তাম আমরা সোনার মদিনা প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আর এখন যেটা বের হয়েছে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এর হ্যাঁ একই রকমের পংক্তির লেখাগুলো একই রকমের, ভিতরে গিয়ে পরে গিয়ে আবার এটার আশারের মধ্যে পংক্তির মধ্যে পরিবর্তন আসছে। যাই হোক, জুনায়েদ ভাই যদি পারে দুইটাই শোনাই দেবে, আর না হয়তো যেটা পছন্দ জুনায়েদ ভাই একটি আমাদেরকে শোনাবে। দর্শক, আলোচনা করছিলাম বিদ্বেষের যুগে ভালোবাসার বার্তা খুবই কম জমানা পাবেন, বিশেষ করে আল্লাহ তালার দয়ায় সাহাবে একরাম এবং তাবে তাবিনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, এই যে ধারাবাহিকভাবে আহলে সুন্নত অল জামাতের এক সিলসিলা আজ পর্যন্ত এসেছে, এই ধারাবাহিকতার মধ্যে হক্কানি যারা, রব্বানি যারা, হক পথে যারা ছিলেন, আহলে সুন্নত অল জামাতের পথে যারা ছিলেন, তাদের মধ্যে একজন ব্যক্তিকেও পাবেন না বিদ্বেষের যুগে তারা ফেতনা ছড়িয়েছে। অর্থাৎ বিদ্বেষ শুরু হয়েছে, ফেতনা শুরু হয়েছে, সেখানে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, লড়াই, এটা পাবেন না। এই যে একটা ধারাবাহিকতার কথা বললাম, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজও পর্যন্ত আহলে সুন্নাত আল জামাতের হাকিকি যারা রয়েছেন, হক্কানি রব্বানি, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, মুফতিয়া নিজাম যারা রয়েছেন, তাদের ভদ্রতা, তাদের আদর্শ এমনই ছিল যেই জমানাতে, যেই যুগে বিদ্বেষ ছড়িয়ে পড়তো, সেই জমানার ওলামায়ে কেরাম, সেই জমানার মুহাদ্দিসগণ, সেই জমানার মুফতিয়ানে কেরামগণ, তারা নীরব বার্তায় মানুষের কাছে হকটা সত্যটা সঠিকটা পৌঁছিয়ে দিতেন, হয়তো ওয়াজ নসিহতের মাধ্যমে, না হয়তো লেখনির মাধ্যমে। ঠিক আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা নিজের যুগে এসে তিনিও মানুষের কাছে এভাবে পৌঁছিয়েছেন হক কথাগুলো, হক বার্তাগুলো, হক পয়গামগুলো, সত্য কথাগুলো মানুষের কাছে নীরবতার সাথে, নীরবে পৌঁছে দিয়েছেন লেখনী এবং কালাম এবং ওয়াজ নসিহতের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর পথে পরিচালিত হওয়ার তৌফিক দিক। নাইম ভাই যেটা বলতেছিলেন কলগুলো শোনার আগে আপনি বলতে চেয়েছেন কিছু কথা।
যেটা বলছিলাম, সৈয়দি আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মোহাম্মদ রেজা খান রহমতুল্লাহ আলাই, ওনার লিখনি সেটা তা আপন জায়গায়।
জি,
কেউ কটুক্তি করেছে সেটার উচিত জবাব কোরআন এবং হাদিস ইসমা কিয়াসের মাধ্যমে তিনি যেরকম দেওয়ার সেটা খণ্ডন করেছে, ওইটা আপন জায়গায়। সাথে সাথে তিনি ব্যক্তি জীবনেও তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতটা কীভাবে জাহির করতে হয়, প্রকাশ করতে হয়, সেটা ছিলেন তিনি প্র্যাকটিক্যাল।
সুবহানাল্লাহ,
একদিকে খণ্ডন করা, খণ্ডন করে বাহাসে জিতে গেল, এটা আপন জায়গায়। কিন্তু সাধারণ মানুষ এর মধ্যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে উজ্জীবিত করার সিস্টেমটা প্রয়োগ করতে পারবে, দেখাতে পারবে, তো অটোমেটিকলি ভাবে মানুষ এদিক সেদিকে আর তাকাবে না, যে এখানে আমি ইশকের খুশবু পেয়েছি, এখানে আমি মোহাব্বতের রাসূল পেয়েছি, এখানে আল্লাহ পাকের দয়া আমার মনে হচ্ছে এখানে আমি পাবো, তো সুজা মানুষ ওদিকে ঘ্রাণ দাবিত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ মুখের মাধ্যমে প্রকাশ করেননি, ওই যে যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করা ওইটা আপন জায়গায় ছিলেন, বরঞ্চ তিনি শুধু মুখের মধ্যে প্রকাশ নয়, মুখে তো প্রকাশ করেছেন, সাথে সাথে ইনার লিবাস, ইনার পোশাক, ইনার চাল চলন, ইনার কথাবার্তা ধরন, ইনার দৈনন্দিন জীবনের ডেইলি রুটিনের মধ্যে পুরাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকুট অনুসরণের মধ্যে তিনি ব্যস্ত ছিলেন।
আল্লাহ হযরত এটা চেয়েছেন যে আমি আজকে তর্ক করে জিতে আসলাম, কোনো একটা প্রবলেম নিয়ে, কোনো একটা বিদ্বেষ নিয়ে আমি তর্ক করলাম, তর্ক করে আলহামদুলিল্লাহ আমি জিতে আসলাম, কিন্তু এটা কতদিন মানুষ মনে রাখবে? মনে রাখবে না। আমি চলে যাবো তারা মানুষ ভুলে যাবে। এই তর্ক, এই ফেতনা ভবিষ্যতে আসতে পারে, ভবিষ্যতে আসবে। আল্লাহ হযরত এই দিকটা চিন্তা করে যেটা নিয়েই তিনি বিদ্বেষ দেখেছেন, যেটা নিয়েই তিনি অসুবিধা দেখেছেন, যেটা নিয়েই মন গড়া ফতোয়া দেখেছেন, আল্লাহ হযরত তর্ক যুক্তির সাথে তিনি লিখেও গিয়েছেন, ভবিষ্যতে যদি এই ফেতনা জমিনে আসে তবে আমার এই লেখনী যেন মানুষ সামনে রাখতে পারে এবং সত্যটা যেন তারা পেয়ে যায়।
এরপর দেখুন তিনি এত বেশি নিকুত চিন্তাধারা যে ফিকির চিন্তা ভাবনাটা কেমন নিজেকে নিয়ে না, আমি আমার রসুলের মহব্বতে এই কাজটা করতেছি, শুধু এতটুকুর মধ্যে লিবিন না, পুরা মুসলিম উম্মার প্রতি খেয়াল রেখে ইনার চিন্তা ভাবনাতে এত ব্রড মাইন্ডে ছিল, এত বড় মন মানসিকতা ছিল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কারণ আমি যদি বা যতই পণ্ডিত হই, যত বড় পীর হই, যত বড় আলিম হই, আমার সুবাসটা যদি, আমার চারিত্রিক বৈশিষ্ট্য যদি অনন্য না হয়, সবার থেকে আলাদা না হয়, তো মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা, আমার কিতাবের গ্রহণযোগ্যতা ওই তো সাধারণ আলিম সমাজ বুঝে যাবে। আমি যে যুক্তি খণ্ডন করেছি সেটা আলিম সম্প্রদায় বসে যাবে, আমার যে বুঝতে পারে না সে কিতাবের কি বুঝবে? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে রসুলটা নিজের মধ্যে এত বেশি প্রতিফলন ঘটিয়েছে, তিনি আলহামদুলিল্লাহ নিজের মধ্যে ওজনটা বাড়ি করেছেন যে ইনার কথার তাসিরটা যত মজবুত হয়, ইনার লিখনের পাওয়ারটা যত মজবুত হয়, সারা বিশ্বের শুধু ওলামা হিলে সুন্নত নয়, সাধারণ মানুষ পর্যন্ত আলা হজরতের পক্ষে ছিল। যেমন তিনি শিখিয়েছেন কীভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে হবে। তিনি খেয়াল করেছেন যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি হালকা অবমাননা হয়, বিন্দু পরিমাণ যদি অসম্মান হয়, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার কারণ হতে পারে। এখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ আদবের প্রতি খেয়াল রেখেছেন, শ্রদ্ধা ভালোবাসার খেয়াল রেখেছেন, সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে রসুলের তিনি বহিঃপ্রকাশ করিয়েছেন যে এই কাজটা যদি ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে, লেখনির মাধ্যমে, কথার মাধ্যমে যদি ইনডাইরেক্টলিভাবে হয় বা ডাইরেক্টলি হয়, ঈমানের খাতা থেকে, ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। তো প্রিয় ভাই, এটা এইভাবে থাকতে হবে। কিভাবে থাকতে হবে? তিনি সুন্দরভাবে সেটার উপর কিতাব লিখেছেন। এরপর ইনার লিখনির যে লিখনির মাধ্যমের যে আত্মরক্ষা, বলা হচ্ছে তৎকালীন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা উঠে পড়ে লেগেছিল বিভিন্ন ধরনের বিতর্ক, সমালোচনা, বিভিন্ন, তিনি শত শত কিতাব লিখে রচনা করে বুঝিয়ে দিয়েছেন, সাথে সাথে বিভিন্ন কোরআন হাদিসের যুক্তিতর্কের মাধ্যমে পুরা একটা জিনিস তিনি বুঝিয়েছেন যে ভালোবাসার যে প্রথম এপিসোডে আপনি যেটা বলেছিলেন যে ভালোবাসা এটা এমন হতে হবে, নবীর ভালোবাসাটা হচ্ছে ইমানের প্রথম শর্ত, তো তিনি জিনিসটা একদম পুরো বিশ্ববাসীর জন্য সেটা প্রকাশ করিয়েছেন। এরপর তিনি মুস্তাফা জানে রহমত পেলাক ও সালাম লিখেছেন যে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা প্রকাশ করতে গিয়ে রসুল করিমকে ইয়াদগারি স্মরণ করা, রসুলের বিরহে কন্দন করা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যমে কীভাবে নিজেকে বেকরার রাখতে হয়, অস্থির রাখতে হয়, সেটা তিনি প্রকাশ করিয়েছেন। যেমন এনার ব্যাপারে আসছে কি জানেন, অবাক হয়ে যাবেন, মহাব্বতের রসুলটা কেমন?
আল্লাহ,
আচ্ছা একটা মহাব্বতের রসুল, আমি সুন্নতের আমল করলাম, আমার পোশাক পরিচ্ছদ, আমার কথাবার্তা, আমার চলন, আমার ভঙ্গি, আমার আচার আচরণ, আমার পরিবার, আমার সংসার, আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা জায়গায় আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করলাম। এটা তো বেস্ট, লেখনির মাধ্যমে রসুলের শান গাইলাম, এটাও বেস্ট। যদি কেউ বিয়াদব করে রসুলের শানে, আমি যুক্তিতর্কের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আমি সেটা খণ্ডন করলাম, সেটাও বেস্ট। কিন্তু একজন মুজাদ্দিদ হিসেবে, একজন বড় পীরে কামিল হিসেবে কিছু অনন্য কৃতিত্ব তো নিজের মধ্যে তৈরি করতে হবে, নিজের মধ্যে প্রতিফলন করতে হবে, পুরো বিশ্বব্যাপী অবাক হয়ে যাবে ইনার চিন্তাধারার মধ্যে এটা কিভাবে আসলো।
আল্লাহ আল্লাহ,
যেমন এটা আপনি অবাক হয়ে যাবেন, আলা হযরত কাগজের অপচয় কম করতেন, কাগজের অপচয় কম করার করতেন, তিনি এসব বিষয়ে ছোট ছোট বিষয়গুলো খুব সচেতন ছিলেন। কিতাবের মধ্যে আসছে তিনি ছোট্ট কাগজের টুকরো ফেলে দিতেন না। আচ্ছা, কথা কিন্তু ছোট কাগজের টুকরো ফেলে দেওয়ার মধ্যে আসছে না, মূল বিষয়টা এখানে। একবার তিনি একটা ফতোয়া লিখছেন, লিখতে গিয়ে ভুলবশত একটি শব্দ কাটতে যান, একটা বিষয় যে এই জিনিসটা কি করতে হবে, কাটতে হবে। কিন্তু লক্ষ্য করলেন যে কাটার লাইনের নিচেই যে জিনিসটা আমি কাটতে যাব, ঠিক নিচেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম রয়েছে।
আল্লাহ,
এটা কখন আপনি খেয়াল করেছেন? এই যে লাইনটা একটু কাটতে হবে, এই কাটতে গিয়ে এই লাইনের মধ্যে ভাবলেন, আহ, আমার রসুলের শান তো আমি বলুন, আমি তো আমার রসুলের শান গেছি, আমার রসুলের শানে আমি তো কিতাব লিখছি, আমি তো নাতে কালাম লিখছি, আর রসুলের শান্ত আল্লাহ তালা ভুলন্দ করেছেন, যেমনটা আল্লাহ তালা চেয়েছেন ওই রকমই আল্লাহ তালা করেছেন। এখন আমি সে পেয়ারা রসুল সাল্লাহ ইসলামের নাম মোবারকের উপর আমি কিভাবে কলমের দাগ টানি,
আল্লাহ
আমি কিভাবে দাগ টানি? তো তিনি কলম থামিয়ে দিলেন, সেটা নিজের উপর বিয়াদবি মনে করলেন, না এটা বিয়াদবি হবে। তো পুরা কাগজটা তিনি পরম যত্ন সহকারে সংরক্ষণ করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য ওই জায়গার মধ্যে কোনো কাটাকুটি করেন।
হায় হায়, সুবহানাল্লাহ, শিখো তো ইশকে রসূল আলা হযরত থেকে।
মুহাব্বতের রসূলটা কোন পর্যায়ে হলে, কোন মাপের হলে, এটা তো একটা সিম্পল বিষয় যে কিও, আরে এটা হয় না, একটা টান দিয়ে দিলাম, আমি আবার লিখতেছি, টানতে আমি কলমের খালি দাগটা দিচ্ছি,
কান নাম মোবারকের
আমি এটা ক্যান্সেল করতে চাই, এটা টান দিচ্ছি। হ্যাঁ
হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একটু ছোট্ট চিন্তা দ্বারা মুহাব্বতের রসূল
কাকে বলে,
রসূলের মুহাব্বতটা কোন পর্যায়ের কোন লেভেলে থাকলে এই ছোট ছোট বিষয়গুলো তিনি সতর্কতা অবলম্বন করেন।
অনেকে বলে না নাইম ভাই যে কেবলা শাইখ তরিকাত আমিরুল সুন্নাত শুধু আলা হযরত আলা হযরত আলা হযরত বলে, আর আলা হযরতের নাম আসলে বলে আলা হযরতের ব্যাপারে আমার কান চোখ বন্ধ, কেন জানেন? এই যে বিষয়গুলো আছে না, এটাই আমাদেরকে শিক্ষা দেয়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা শিখিয়েছেন যে কিভাবে আদব করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে সম্মান করতে হবে, আর এজন্যই তো আমিরুল সুন্নাত বলেন আলা হযরতের ব্যাপারে আমার কান চোখ সব বন্ধ, আলা হযরত যা বলেছেন তাই হবে আর তাই করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দেখেছে তাই আকীদার সাথে হৃদয়ের চোখ দিয়ে ভালোবেসে, যে দেখেছে তাকে আকীদার সাথে হৃদয়ের চোখ দিয়ে ভালোবেসে, বলে উঠে মারহাবা মারহাবা, কি যে শান মান আলা হযরতের, আমার কি যে শান মান আলা হযরতের, কি যে শান মান আলা হযরতের, জ্ঞান মারিফত ছিলেন সাগর, শরণ শক্তি ছিল অতি প্রখর, জ্ঞান মারিফত ছিলেন সাগর, শরণ শক্তি ছিল অতি প্রখর, হকের পথে ছিল যার সফতুয়া, কি যে শান মান আলা হযরতের, আমার কি যে শান মান আলা হযরতের, কি যে শান মান আলা হযরতের, সুন্নাত কে জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দিনের রোজিনি, সুন্নাত কে জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দিনের রোজিনি, তিনে মুজাতে দিন মিল্লাতে, তিনি মুজাতে দিন মিল্লাতে, কি যে শান মান আলা হযরতের, আমার কি যে শান মান আলা হযরতের, কি যে শান মান আলা হিসেবে আতরকে যাবে জান্নাতে সে এই বলে বলে কি যে শান মান আলা হযরতের আমার কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের
আলা হযরত
আলা হযরত জি শান মান আলা হযরত সুন্নি হৃদয়ে মাঝে রয়েছে প্রেমের প্রদীপ জ্বালিয়েছে সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি নবীর প্রিয় দিওয়ানা কি যে শান মান আলা হযরতের আমার কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের
কুরআন
আলা হযরত
হাফিজে কুরআন
আলা হযরত
আলা হযরত আলা হযরত হাফিজে কুরআন
আলা হযরত
মুজাদ্দিদে মিল্লাত
আলা হযরত
হুজ্জাতুল ইসলাম
আলা হযরত
হামিয়ে সুন্নাত
আলা হযরত
মাহিয়ে বিদআত
আলা হযরত
রহনুমায়ে শরীয়ত
আলা হযরত
নূরে হিদায়াত
আলা হযরত
রবের রহমত
আলা হযরত সুবহানাল্লাহ নাইমা ইয়াজবো জুনায়েদ ভাইয়ের কাছে অনুরোধের কালামগুলো শোনার জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই বিদ্বেষের যুগে কেমন ভালোবাসার বার্তা দিয়েছেন। তিনি রাহমাতুল্লাহি তাআলাই 1000-এরও প্লাস কিতাব লিখেছেন কিন্তু কখনও গালি দেননি, কখনও ব্যক্তিগত আক্রমণ করেননি। কলম ছিল দলিলের, জবান ছিল হিকমতের। আলা হযরতের কলম ছিল দলিলের আর জবান ছিল হিকমতের। কখনও তিনি এই বাতিলদেরকে গালি দেননি, যা করেছেন তিনি কলমের মাধ্যমে এবং বাতিলদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। আলা হযরত নিজেকে নিজে বলেন, নিজের সাথে দুশ্মনী করো ভালো, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশ্মনী করা খারাপ। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই তিনি ফতোয়া দিতেন, তর্ক করতেন, কিন্তু রাতের বেলায় সবার জন্য দোয়া করতেন। কেমন ছিল তার আখলাকে কারিমা! দিনের বেলায় ফতোয়া দিতেন, বেয়াদবি যারা করত, গোস্তাক যারা ছিল তাদের বিরুদ্ধে দিনের বেলায় ফতোয়া দিতেন, তর্ক করতেন, কিন্তু রাতের বেলায় তাদের সবার জন্য আলা হযরত দোয়া করতেন। হে মাওলাই করিম, আমার কাজ ছিল তাদেরকে বোঝানো, আমার চেষ্টা ছিল তাদেরকে বুঝিয়ে হক পথ দেখানো। হে আল্লাহ, আমি তো বুঝিয়েছি, বাকি তোমার দয়ায় যদি তারা ইমানের মতো দৌলত পায়, সঠিক পথ পায়। আলা হযরত দিনে তর্ক করতেন, দিনে যুক্তি দিতেন, দিনে কিতাব লিখতেন, তাদেরকে বলতেন, তাদেরকে বুঝাতেন, কিন্তু রাতের বেলায় আলা হযরত তাদের জন্য দোয়া করতেন। এভাবেই যেন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা ব্যক্তি যেন এমন হয়, কারো সাথে ব্যক্তিগত বিদ্বেষ রাখা যাবে না, কারো সাথে কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। জি নাইম বেকি,
আলা হযরত ইমাম আহলে সুন্নাতের মুহাব্বতে রসুল।
জি,
আহ, একটু খেয়াল করুন, কেউ যদি আমার কিংবা আপনার আব্বা আম্মাকে নিয়ে কথা বলে, আপনি সেটা বরদাস্ত করতে পারবেন না। তৎকালীন সময় রসুলের শানে এত বেশি বেয়াদবির করা, কটুক্তি করাটা কিতাব লিখেছে, যেগুলো চ্যানেলের সামনে বসে বলার ওই জবান আমাদের নাই। কারণ রসুলের শানে কটুক্তিমূলক যে শব্দ ছয়েন লিখেছে, সেটা আমি একজন গুনেগার উম্মত হিসেবে মানুষকে বুঝাতে গিয়েও ওই ওদের বেয়াদবি শব্দ ছয়েনটা মুখ দিয়ে বের করাটা বেয়াদবি মনে হচ্ছে। এরকম এত কটুক্তির পরেও আলা হযরত ইমাম আহলে সুন্নতের রক্তগুলা বলছে আমার রক্ত খনন হচ্ছে, হৃদয়ের রক্ত খনন হচ্ছে, উনি বরদাস্ত করতে পারতেন না। এই প্রেক্ষাপটে তিনি কলম তো লিখতেন, কলম তো চালাতেন, সাথে নবীর মহাব্বতটা এত বেশি প্রকাশ করতেন। বলা হচ্ছে অনেকে আলা হযরতের বিরুদ্ধে লেগে গিয়েছিল, বিভিন্ন মামলা মোকদ্দমা করবে, আলা হযরতের শানে কটুক্তি করা শুরু করে দিয়েছে। তা আলা হযরতের একটাই জবাব ছিল, তারা প্রয়োজনে আমার পিছে লেগে যাক, তারা কটুক্তি আহমদ রেজাকে করছে, তারা কটুক্তি আলা হজরতের বিপক্ষে লেগেছে, আলা হজরতকে কষ্ট দিচ্ছে, মন ক্ষুণ্ণ করতেছে, তাতে আহমদ রেজার কিছু যায় আসে না। কারণ যতক্ষণ সময় তারা আহমদ রেজার পিছে লেগে থাকবে অন্তত পক্ষে ততক্ষণ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করবে না।
আল্লাহ 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 সুবহানাল্লাহ।
ব্যক্তি আক্রমণ যখন করতে সেটাও সয়ে নিব, কিন্তু আমার রাসূলের শানে বিয়াদবি আমি সহ্য করব না,
সহ্য করতে পারব না।
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি সহ্য করব না। এবং নসিহত কি করেছেন আকাইদের ব্যাপারে বলছেন, তিনি নসিহত করেছেন যে নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইজ্জতের প্রশ্নে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রশ্নে
জি
তিনি এত বেশি কঠোর ছিলেন, ওই কঠোরটা কিন্তু ইমানের দাবি। তিনি পরিষ্কার ডিক্লার করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যদি কেউ অবমাননাকারী হয়, সে নিজের বাবা হোক, নিজের পীর হোক, বা যত বড় স্কলার হোক, যত বড় পণ্ডিত হোক, তার সাথে সম্পর্ক ছিন্ন করাটা ইমানের দাবি। তার সাথে উঠা বসা চলা ফেরা কথা বার্তা থেকে দূরে থাকতে হবে, কারণ সে আমার জাতি দুশ্মন না, সে আমার জাতি কোনো সম্পর্কে আমার ভালো হতে পারে, সম্পর্কে আমার নিকট আত্মীয় হতে পারে, সম্পর্কে আমার ঘরের পরিবার পরিজন হতে পারে, কিন্তু যখন সে বিয়াদবিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করেছে, সে এখন সে দুশ্মনের রাসূল হিসেবে।
কেন বলা হয়েছে তো, যদি ভালোবাসা পোষণ করতে হয় সেটাও আল্লাহ ও তার রাসূলের জন্য, আর যদি দুশ্মনী পোষণ করতে হয় সেটাও আল্লাহ ও তার রাসূলের জন্য হতে হবে। আলা হযরত সেটা প্রমাণ করে দেখিয়েছেন।
জজবাটা ছিল কি?
হ্যাঁ,
সিদ্দিক আকবরের। জজবাটা ছিল ফারুক আজমের। জজবাটা ছিল মওলানা আলী মুশকিল কুশার। জজবাটা ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের জজবা, নবী আলী সালাতামের পোস্টে কোনো কম্প্রোমাইজ নাই। তারা তো ফারুক আজম রাদিয়াল্লাহু তো কঠোর ঘটনা আছে, তার বাড়ি নিয়ে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন আমি এখন শেষ করে দিব, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে তাকে থামিয়েছেন। কেন? হয়তো তার নসল দিয়ে নবী প্রেমিক বের
হয়,
সে পুস্তক আছে, সে হয়তো বিয়াদবি আছে, কিন্তু তার প্রজন্ম পরে গিয়ে হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার মতো মানুষ তো বের হতে
পারে। এজন্য তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ফতোয়া দিতেন, তর্ক করতেন, কিন্তু রাতের বেলা সবার জন্য দোয়া করতেন, আর বিখ্যাত কথা বলতেন, আমার বিরোধীরাও যদি হেদায়ত পায় আমি এতে খুশি, অর্থাৎ আমার ব্যক্তিগত জাত নিয়ে যারা বিরোধিতা করে তারাও যদি হেদায়ত পায় তাতেও আমি খুশি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সাহাবায়ে কেরামের কেমন অনুসারী ছিল? জুনায়েদ ভাই, অনুরোধের কালাম শোনাতে হবে তো, না হয় দর্শক আবার নারাজ হয়ে যাবে, কষ্ট পাবে, কল করেছেন কালামের জন্য। জি,
সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কোকিল আমি মদিনা আমার বাগান, প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধন মগ্ন থাকি করি তারি গুণগান, প্রিয় নবী কোকিল আমি, প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান, তারি ধন মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 হো গাউসুল আজম আলা হযরত জি বাগানের গোলাপ ফুল গাউসুল আজম আলা হযরত জি বাগানের দুটি ফুল তারি সুগম ধ্বনিতে আজ মেতে ওঠে জগত কোল এই বাগানে উকিল যারা এই বাগানে উকিল যারা সদাই পরে নবীর শান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর উকিল আমি প্রিয় নবীর উকিল আমি মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা ছয়ে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না আশ ছয়ে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না ছয়ে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আশ ছয়ে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কথাগুলো শুনছি আমরা বলছি যে বিদ্বেষের যুগে ভালোবাসার বার্তা তিনি কীভাবে দিয়েছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কাছে যদি কেউ ফতোয়া চাইতে আসতেন প্রশ্ন করতেন মাসলা মাসাইল জানতে আসতেন সে যদি দুশ্মন হত আলা হযরত ফতোয়া দিতেন মাসলা মাসাইল বয়ান করতেন শোনাতেন তাকে কারণ তিনি চাইতেন সবার হেদায়েত আলা হযরত চাইতেন সবাই সঠিক পথে চলে আসুক হেদায়েত চাইতেন বর্তমান যুগে আমাদের অবস্থা কী হয় এখন বর্তমানে একটা ট্রেন্ড চলছে বাংলাদেশে পুরো পৃথিবীতে হয়তোবা আনফ্রেন্ড করা ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেওয়া আবার অনেকে তো পোস্টও করে যারা আমি আমাদের দিক থেকে বলছি এরকমেরভাবে পোস্ট করে যারা আলা হযরতের সাথে বিদ্বেষ পোষণ করেন তারা আমার আইডি থেকে আনফ্রেন্ড হয়ে যান বর্তমানে ট্রেন্ড এটা এই যুগে ট্রেন্ড আনফ্রেন্ড করা আলা হযরত এর ট্রেন্ড ছিল তার অভ্যাস ছিল তার মিশন ছিল দোয়া করা একটু আগে বললাম যে আলা হযরত দিনে তর্ক করতেন ফতোয়া দিতেন আর রাতে ওই সকল ব্যক্তিদের জন্য দোয়া করতেন আর বলতেন যদি সে আমার জাতি দুশ্মন হয় যদি সে হেদায়েতের পথ পেয়ে যায় তা আমি খুশি দুশ্মন হোক জি
চিঠি আসত তো হুজুর এই চিঠির মধ্যে তো আপনাকে তো অশালীন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করে মেল তারপর আপনার এই যে কি বলে তৎকালীন সময়ে যেগুলো তখন তাহলে চিঠির কাজ করবে এত তো লিখুনি সোশ্যাল মিডিয়া ছিল না তখন চিঠির কাজ করবার ছিল লেটার আসছে জুর আপনাকে গালি পাঠিয়েছে এটা পাঠিয়েছে জুর অমুক আপনাকে এটা বলছে তার বিরুদ্ধে একটা মামলা করা দরকার আল্লাহ হযরত বলেন কেন তুমি মামলা করবে আমার তো অসংখ্য প্রশংসা করেছে এসব মানুষের তো অভাব না অনেক তো আমাকে প্রশংসাও
প্রশংসা করেছে
প্রথমে তো তুমি তাদেরকে কি মিষ্টি খাওয়াইছো যারা আমার প্রশংসা করে তুমি তো তাকে তো গিয়ে মিষ্টি খাওয়াই নাই আগে তো তাহলে তাকে প্রথমে মিষ্টি খাওয়াও তারপর তুমি এর বিরুদ্ধে যাইও অর্থাৎ ওনার মূল টিম ছিল তুমি যখন মিষ্টি খাওয়াইতে গেলেন আমার প্রশংসা করছে এর বিরুদ্ধে ও আমার বিরুদ্ধে বলতে পারো তো তুমি তার বিরুদ্ধে যাওয়ার তো কোনো অবকাশ বা কোনো প্রকাশ
আমরা তো বরাবর হয়ে গেলাম না
আবার আলা হযরত তিনি উম্মতের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এই জিনিসটা বেশি দিয়েছেন কি জানেন বিভেদ এবং উগ্রতা দূর করে বিভেদ এবং উগ্রতা দূর করে সুন্নত অনুসরণে এবং আদব বজায় রাখার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন এটা এবং নসিহতের মধ্যে ছিল আদব সাথে সাথে আপনার উগ্রতা দূর করা
এবং সুন্নতে রসুলের উপর আমল করা, এগুলো ইনার নসিহতের মধ্যে মূল টপিকের মধ্যে এবং সবাইকে এগুলা মজবুতভাবে শিখেছে। আর একটা জিনিস, যখন তৎকালীন সময়ে বেশি পরিমাণে চারিদিক দিয়ে অবমাননা শুরু হয়েছিল, তখন তিনি তৎকালীন সময়ের মক্কা মদিনার শীর্ষস্থানীয় যারা ওলামায় ছিল ও ওলামাদের কাছে বিরোধীদের বক্তব্য তিনি পাঠান, যে এরকম এরকম পরিস্থিতি। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে ফতোয়া, হুসামুল হারামাইন যেটা রয়েছে, তাদের সামাজিকভাবে কুণ্ঠাসা করেন এই এটার মাধ্যমে, অর্থাৎ তিনি কিতাব রচনা করেন, ওখানে পর্যন্ত পাঠান। এমন কিন্তু আরব শরীফের মধ্যে গিয়েও যখন দেখছে কেউ একজন বেয়াদবি করছে, ওই আরবি আলিম রয়েছে মনে করেন, যেটা একটু সিস্টেমের বাইরে চলে গিয়েছেন, শরীয়তের বাইরে, তাকেও কিন্তু আল্লাহ হযরত ছাড় দেন নাই। অর্থাৎ অহিতুক যুক্তিতর্কে না, মানে যুক্তিসঙ্গত
যেটা আছে
কোরআন হাদিসের আলোকে তিনি বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন।
রাইট রাইট রাইট। আমরা আমরা আজকাল তর্ক যুক্তি এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি দেই, যদিও বা আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার পাঁচটা কিতাব এখন পর্যন্ত হয়তো আমি পড়িনি, কিন্তু মানুষকে সোশ্যাল মিডিয়াতে এসে ফেসবুকে এসে বলা বলি শুরু করে দিই। বিদ্বেষ ছড়ানো সহজ, ভালোবাসা ছড়ানো সুন্নাত। এটা যদি পারি আমরা প্রতিদিন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি আদর্শকে আমরা নিজের পেজে পোস্ট করি, যেটা একটু আগেও আমি বলছি যে আনফ্রেন্ড করার চাইতে তাদেরকে বোঝানো আমাদের উচিত, এবং এমন কিছু কথা আমরা লিখি যেন মানুষ আমাদের থেকে দূরে হয় না যায়, কেননা এমনিতেই তারা একটা পরিবেশের মধ্যে থাকার কারণে বিভিন্ন খারাপ চিন্তাভাবনা অথবা বদ আকিদা পোষণ করছে। এখন যদি আমরাও তাদেরকে এভাবে তাড়িয়ে দেই, এই জন্য বিদ্বেষ ছড়ানো সহজ, ভালোবাসা ছড়ানো সুন্নাত। আর আমি যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমাকে বিদ্বেষ নয় ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। কারো ভুল ধরিয়ে দাও, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন, কারো ভুল ধরিয়ে দাও কিন্তু ইজ্জত নিয়ে টানাটানি করো না। আজকাল আমরা কমেন্টস এটাই করি, ভুল ধরিয়ে দেবো তো দূরের কথা, তার ইজ্জত নিয়েই টানাটানি করি, সে তাকে কিভাবে অপমান করা যায়। আর আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলাই আদব শিখিয়েছেন, একটু আগে নাঈম ভাই আমাদেরকে বললেন যে যেখানে আল্লাহ হযরত আদব শিখিয়েছেন সেখানে মানুষের সম্মান আর ইজ্জত নিয়ে আমরা কিভাবে টানাটানি করি। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলাই তার যুগের মধ্যে এমন একজন লেখক ছিলেন, এমন একজন শায়ের ছিলেন, এমন একজন বক্তা ছিলেন যার কাছে মানুষ প্রতিনিয়ত আসতো, প্রশ্ন নিয়ে আসতো, দেখার জন্য আসতো, জিয়ারতের জন্য আসতো, হ্যাঁ মুরিদ হওয়ার জন্য আসতো বা দাওয়াত দেওয়ার জন্য আসতো, প্রতিনিয়ত মানুষ আসতেই থাকতো, আসতেই থাকতো আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা এর দরবারে। তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা প্রত্যেকের সাথে সুন্দরভাবে ডিলিং করতেন, কথা বলতেন, যার যে প্রশ্নগুলো শুনতেন উত্তরগুলো দিতেন, এমনকি দেশ বিদেশ থেকেও মানুষ আসতো তার কাছে প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। আর আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারের একটা চমৎকার দিক ছিল এটা, যেহেতু তার মাদ্রাসা ছিল এবং সেই মাদ্রাসায় দেশের এবং বিদেশের বহির্বিশ্বের ছাত্ররা ভর্তি হতো, সেখানে লেখাপড়া করতো, ইলমে দিন অর্জন করতো। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার মাদ্রাসার একটা বিশেষ গুণ ছিল নাঈম ভাই, এটা যে ছাত্র যেই দেশের হতো, যেই দেশ থেকে এসে ভর্তি হতো, ওই দেশের যে খাবার যেটা আছে, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলাই ছাত্রদেরকে তার দেশীয় খাবারটা পরিবেশন করতে পছন্দ করতেন। যদি বাংলাদেশ থেকে কেউ যেত, বাংলাদেশের কোনো ছাত্র আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার মাদ্রাসায় পড়েছেন, তবে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার যে বাবুর্চি রাখা ছিল যারা রান্নাবান্না করত, তাদেরকে বাংলাদেশি হিসাবে খাবার যেটা পছন্দ করে সেটাই তাদেরকে পেশ করতেন বা দেওয়ার কথা তিনি বলে দিতেন। তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলাই যেখানে আমাদেরকে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আমরা যারা আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলাকে ভালোবাসি, পছন্দ করি, লাইক করি, বা আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা যে পথ দেখিয়ে গেছেন সেই পথে আমরা চলি, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা যা বলছেন সেটা আমাদেরকে মানতে হবে, যা করতে বলছেন সেটা আমাদেরকে দেখতে হবে, ভাবতে হবে, মানতে হবে। আল্লাহ হযরত বলছেন বিদ্বেষ পোষণ করো তার আকীদার ব্যাপারে, কিন্তু ব্যক্তির উপরে তুমি আক্রমণ চালাতে পারবে না। অর্থাৎ বিদ্বেষ পোষণ তার আকীদা, বদ আকীদা, সেই বদ আকীদার উপরে বিদ্বেষ পোষণ করতে পারো তুমি, কিন্তু ব্যক্তির উপরে আক্রমণ করা যাবে না, ব্যক্তির উপরে আপনার অপমান করা যাবে না, তাকে গালাগালি করা যাবে না। কিন্তু আজকাল এটাই বেশি ছড়িয়ে আছে, এটাই বেশি দেখা যায় যে মানুষ আজ আমার মতের অমিল রয়েছে তো তাকে গালি দেওয়া, মতের অমিল রয়েছে তো তার সাথে বেয়াদবি করা, তাকে পুরো একদম তাকে ডাউন করে দেওয়া। হয়তোবা যদি আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার মতন হিকমতে আমরা কাজ করতে পারতাম, হয়তোবা সে ভাইও সঠিক পথে চলে আসতে পারত। চমৎকার এক ঘটনা শুনেছি নাই, চমৎকার ঘটনা যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা হিকমতের সাথে মানুষকে কিভাবে জবাব দেন, যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলাই কোথাও জুমার নামাজ পড়তে গিয়েছিলেন সম্ভবত, তো সেখানে জিজ্ঞাসা করলো যে জুমার নামাজের সানি আজান নিয়ে, যে হুজুর সানি আজান কোথায় দিব, সবসময় তো আমরা ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে দিই, তো আলা হযরত বললেন না মসজিদের বাহিরে গিয়ে দাও। এখন মসজিদের বাহিরে গিয়ে আজান দিব, মসজিদে তো ফেতনা হবে, এতদিন পর্যন্ত ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আমরা আজান দিয়েছি, এখন যদি মসজিদের বাহিরে গিয়ে আজান দিতে কোনো ফেতনা হবে, তো এটা নিয়ে পরে আলা হযরত রহমতুল্লাহি তাআলার এটা সেটা অনেক ঝামেলা, অনেক ঝামেলা, যেহেতু এতদিন প্রচলন হয়ে আসছে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে সানি আজান দেওয়া, এখন আলা হযরত বলছেন কি মসজিদের বাহিরে গিয়ে আজান দেওয়ার জন্য, এরপরে এটা নিয়ে একটু বসতে হবে। কাজী সাহেবকে ডাকলো, বসবে এরা। তো কাজী সাহেবের পাশে যিনি থাকে এক একজন কে ডাকা হয় যে আপনি আসেন, এখন আপনার পালা, আপনার পালা। আলা হযরত রহমতুল্লাহি তাআলার মুরিদ সেখানে ছিলেন, সে কাজী সাহেবের পাশে আলা হযরতের মুরিদ ছিলেন। তো আলা হযরতকে তিনি বললেন যে হুজুর আপনাকে তো ডাকবে, আপনাকে তো যেতে হবে, এখন সেখানে কি উত্তর দিতে হবে? আলা হযরত বললেন আমি যাব না। তো যাবেন না, কি বলবো? তো আলা হযরত বলে দিলেন যখন ডাকবে তখন তুমি ওই বিচারকের কাছে দাঁড়িয়ে আমাকে ডাকবে, ওখান থেকে আওয়াজ দিবে, তুমি বাহিরে বের হবে না, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যে আলা হযরত আপনি আসেন। তো যখন তার সময় আসলো, তার টাইম আসলো, তখন ওই বিচারকের পাশে যে দাঁড়ানো সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে আলা হযরত আপনি আসেন। তখন বিচারক বলতেছে তুমি আমার কাছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছো, তাকে ডাকার জন্য তো বাহিরে যাও, উনি তো ভিতরে নাই, ভিতরে যাদের সিরিয়াল ছিল তারা আসছে, এখন সে তো বাইরে, তাকে বাইরে গিয়ে ডাকো। তো বলছে যদি আলা হযরতকে ডাকতে বাহিরে যাওয়া লাগে তো সানি আজান কাদের জন্য দেওয়া হয়, মসজিদের ভিতরে দেবেন কেন? যারা ভিতরে আছে তারা তো নামাজ পড়তে চলেই আসছেন, যারা ভিতরে আছেন তারা নামাজ পড়তে চলে আসছেন, সানি আজান তাদের জন্য যারা মসজিদের বাইরে ঘোরাঘুরি করতেছে।
এটার সানি আজানটা কুট থেকে উৎপত্তি হচ্ছে।
জি জি, সানি আজান তো তাদের জন্য যারা এখনো মসজিদে আসেনি, মসজিদের বাইরে আছে, বাইরে গিয়ে আজান দাও, তারা শুনবে, সানি আজান শুনে তারা মসজিদে আসবে। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলার এই যে হিকমতপূর্ণ জবাব, এই কাজগুলো
আলা হযরতের তিনটাই ছিল এরকম।
জি,
এখানে তিনকে যদি আমরা ভাগ করি, তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে আল্লাহ তার রসুলের সাথে ভালোবাসা,
ভালোবাসা
বাড়িয়ে দেওয়া, ওটা তো আছে একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে উম্মতের সাথে ভালোবাসা এবং হিকমত, একটা আল্লাহ তার রসুলের ভালোবাসা, আর হচ্ছে উম্মতের প্রতি ভালোবাসা এবং হিকমত। এবং তিন নম্বরে আসছে ওনার চিন্তাধারা এরকম, এলেমের মাধ্যমে ভালোবাসার প্রচার। তো উম্মতের সাথে ভালোবাসা কীরকম, ওই যে বললাম না, কেউ যদি গালিও দেয় সে দলিল দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া, কারণ আল্লাহ রাসূলের উম্মত, উম্মত হিসেবে ভালোবাসা এবং হিকমতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া, আর একটা হচ্ছে কি এলমের মাধ্যমে ভালোবাসার প্রচার করা। তো এই কাজটা করতে গিয়ে তিনি মাদ্রাসায় পড়ানো, দরস দেওয়া, কিতাব লেখনি, এগুলোর মাধ্যমে তিনি মানুষের আকিদাকে বিশুদ্ধ করেছেন, ঠিক করেছেন। মানুষের আকিদা ঠিক হলে দিল ঠিক হয়,
জি,
আর দিল ঠিক হলে মহাব্বত আসে।
সুবহানাল্লাহ।
এটার মূল যেটা বিষয় সেটা হচ্ছে হিকমত ও সুন্দর উপদেশ, এমনভাবে তিনি সেট আপ করেছেন, শুধু প্রতিবাদ নয় বিকল্প তৈরি করুন।
সুবহানাল্লাহ।
প্রতিবাদ নয় বিকল্প তৈরি করুন, মানুষকে এলম ও আদব শেখান, অর্থাৎ আপনি যদি বিকল্প তৈরি করেন সেটাই হচ্ছে বড় প্রতিবাদ।
রাইট রাইট। আল্লাহ পাক আমাদেরকে সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার দেখানো পথে চলা এবং তার শেখানো কাজগুলো যেন আমরা করতে পারি, তার শিখানো আকিদা যেন পোষণ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইমামে আহলে সুন্নত রাজা মুজদ্দিদে দীন ও মিল্লত রাজা পারওয়ানায়ে শাম-এ-রিসালত রাজা পারওয়ানায়ে শাম-এ-রিসালত রাজা।